পয়লা মে, মহান মে দিবসে শ্রমের মর্যাদা, যাদের আত্মত্যাগে রচিত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের 9248। সবাইকে স্বাগতম আমাদের 9248 এর 2022-21 এর 29তম এপিসোডে। আজকে আমাদের সাথে আছেন পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের তিনজন অফিসিয়াল, মেহেদি হাসান প্রাঙ্গণ ভাই, রুমি মিনহাজ ভাই এবং আমাদের পরম শ্রদ্ধেয় মোস্তফা লুৎফি ভাই, এবং সেই সাথে আছি আমি হোস্ট হিসেবে আহমদ আব্দুল আরিফা। তো ভাইয়েরা কেমন আছেন?
এই থ্যাংকস রিফাত,
এই তো ভালো।
এভরিওয়ান,
আজকে একটা বিশেষ, আমাদের একটা বিশেষ প্রোগ্রাম, এই কারণে মেহেদি হাসান প্রাঙ্গণ ভাই উনি সুদূর কানাডা থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং লুৎফি ভাই ইউএসএ থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তো আপনাদের দুইজনকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে আপনাদের ব্যস্ত সময় থেকে একটু সময় দেওয়ার জন্য। খুবই জমজমাট একটা সিচুয়েশনের মধ্যে আছে। এই সিজনে চারটা টিমকে মনে হচ্ছে লিগের কন্টেন্ডার। গত বেশ অনেকগুলো বছরের মধ্যে লালিগা নিয়ে, শিরোপা নিয়ে এরকম ফাইট কিন্তু দেখা যায় না। আজকে 33rd ম্যাচ ডে পর্যন্ত লিগ টেবিলের অবস্থাটা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের 73 পয়েন্ট, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের 71 পয়েন্ট এবং সেভিয়ার 70 পয়েন্ট। তো আজকে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের ম্যাচে এলসের সাথে জয়লাভ করে 34 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের উপরে আছে। কিন্তু যদি অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার সাথে হেরে যায় এবং আমরা যদি আমাদের পরবর্তী ম্যাচ গুলো যেতে পারি, গেম ক্যান বি টার্নড অন। তো এইরকম একটা উত্তেজনার মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। তো অবভিয়াসলি এখানে পয়েন্ট লুজ করার কোনো সুযোগ নাই, কিন্তু একই সাথে আমাদের প্লেয়ারদেরও রেস্টের দরকার, কারণ আমাদের অন্য তিন লিগ রাইভালের যে টেনশনটা নাই, ইউসিএল নিয়ে যে হেডেকটা তাদের নিতে হচ্ছে না, আমাদেরকে সেই ইউসিএলও কিন্তু সেমিফাইনালে ফাইট দিতে হচ্ছে। তো এইরকম সিচুয়েশনে প্রাঙ্গণ ভাই প্রথমে আপনার কাছে আসি। ধরেন আপনাকে যদি একটা সহজ প্রশ্ন করা হয় যে এই লা লিগা এবং ইউসিএল এই দুটোর মধ্যে যেকোনো একটাকে যদি চুজ করতে বলা হয়, আপনি কোনটাকে চুজ করবেন?
ইউসিএল, মানে কোন আলাপ আলোচনার সুযোগ নাই, চিন্তা ভাবনার সুযোগ নেই। এটা হচ্ছে একটু আর একটু বড় যদি করি উত্তরটা, সেটা হচ্ছে এই সিজনের শুরু পর্যন্ত হচ্ছে আমার মনে হতো যে না, আমাদের আসলে ওই, আমি এবং এটা নিয়ে অনেক কথা বলেছি যে লা লিগায় আমাদের স্টেবিলিটি দরকার, আমরা বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এদের মতো হচ্ছে লিগে গত দশকে বড় কোনো আধিপত্য দেখাইতে পারিনি, আমাদের আধিপত্যটা ইউরোপ কেন্দ্রিক ছিল। এগুলা বলার আসলে কারণ ছিল কেন, কারণ মনের মধ্যে সবসময় ছিল যে এই টিম তো আসলে, মানে আমাদের এই যে স্কোয়াড, এই স্কোয়াড নিয়ে তো আসলে ইউসিএল এর কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখা মানে বিশাল বড় বিলাসিতা। তো এরপর আসলে এখন যখন মানে জিনিসটা এরকম যে আর দুইটা ম্যাচ জিতলে বা একটা ম্যাচ দুই গোলের বেশি গোল দিয়ে ড্র করে আরেকটা ম্যাচ জিতলেই হচ্ছে আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব, এরকম জায়গায় যখন আছি তখন মনে হয় যে না, চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কিছু দরকার নেই, লা লিগা হচ্ছে যখন আসবে তখন আসবে। বাট এনিওয়েজ, আমরা আজকে লা লিগার ম্যাচ নিয়ে আলোচনা করতেছি, তো হয়তো আরো আরো কথা আসবে এটা নিয়ে।
আচ্ছা, আমি হচ্ছে লা লিগাতেই তাহলে আসি। যদিও সেটা ইউসিএল এর সাথে আবার রিলেটেড হয়ে যায়, আমি যদি দুটো সম্ভাবনাকে কম্পেয়ার করতে বলি, কোনটার সম্ভাবনা আপনার কাছে বেশি মনে হয়?
ডেফিনেটলি আমার মনে হয় ইউসিএল এর সম্ভাবনাটাকে আমি একটু এগিয়ে রাখবো, এবং এগিয়ে রাখবো বলতে হয়তো মানে 50.5% আর ইউসিএল এর সম্ভাবনা, আর লালিগার সম্ভাবনা হয়তো 49.5% এরকম হবে। কারণ আমাদের কিন্তু লালিগায় যে নেক্সট কিছু ফিক্সচার আছে, যেমন অ্যাথলেটিক বিলবাওর মাঠে যেয়ে খেলতে হবে, ভিয়ারিয়াল এর মাঠে যেয়ে খেলতে হবে, তারপর হচ্ছে সেভিয়ার সাথে হোমে খেলতে হবে। সো উইথ ডিউ রেসপেক্ট টু চেলসি, আমরা চেলসির সাথে খেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারি বা না পারি, রিগার্ডলেস অফ দ্যাট, এই বিশেষ করে সেভিয়া কিন্তু মানে চেলসির থেকে খুব একটা খারাপ টিম না। বিশেষ করে চেলসির সাথে সেভিয়া ইনফ্যাক্ট এই সিজনে মনে হয় গ্রুপ পর্বে চেলসির সাথেই খেলেছে, এবং সেখানে সেভিয়া খুব একটা ভালো করতে পারেনি, বাট স্টিল সেভিয়া কিন্তু এই যে এগেইন এই সিজনে লালিগায় মোটামুটি 25 নম্বর ম্যাচের পরে একটা বিশাল বড় টার্ন অ্যারাউন্ড হয়েছে। ওখান থেকে এখন পর্যন্ত সেভিয়ার যে রানটা ওইটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা রান। সো আমাদের ওই হিসাব করতে গেলে লালিগায় হচ্ছে এরকম হাই ভোল্টেজ ম্যাচের সংখ্যা অনেক বেশি, আমাদের স্কোয়াড হচ্ছে খুবই থিন, আমাদের স্কোয়াডের মানে মেইন প্লেয়ার যারা আছেন তারা তাদের ফিটনেস এর মানে ফিটনেস বাবল তাদের বার্স্ট হওয়ার একদম চূড়ান্ত পর্যায়ে আছেন। সো এই সবকিছু মিলে আমার মনে হয় লালিগাটাই হচ্ছে শেষ পর্যন্ত শেষ করা আরো আরো হচ্ছে মানে কঠিন একটা কাজ। ইন দি আদার সেন্স মানে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের বেসিক্যালি দুইটা কাপ ম্যাচ বাকি, যদিও মানে চেলসির মাঠে যে জেতার ইটস গোয়িং টু বি হিউজ হার্ডল, এন্ড ফাইনালে ফাইনালে আসলে ফর্ম টর্ম এগুলোর থেকে যেকোনো দলের জন্য ওপেন খেলা হয় যদি আমরা ফাইনালে উঠতে পারি। সো এই সবকিছু বিবেচনা আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান দলের ফিটনেস এবং সবকিছু বিবেচনা চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনাটা হয়তো এখনো বেশি, যদিও আমরা লাইক একটা গোল খেয়ে বসে আছি চেলসির কাছে, তাও স্টিল আমি চ্যাম্পিয়ন্স লিগের কথাই বলবো।
আচ্ছা রুই ভাই, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু আমাদের স্কোয়াডটা সম্পর্কে আজকে একটু বলি। আজকে আমাদের যে স্কোয়াড দেখা যাচ্ছে সেখানে আমাদের ব্যাক ফোরের মধ্যে আছে অদ্রিস জোলা, এরার মিলিটাও, রাফায়েল ভারান এবং মার্সেলো। আমাদের মিডফিল্ডে আছে ক্যাজিমিরো এবং অ্যান্টোনিও ব্লাঙ্কো মার্ক। আর আমাদের ফরওয়ার্ড লাইনে সম্ভবত আজকে আমরা 4-2-3-1 খেলতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ফরওয়ার্ডে বলা যায় মার্কো আসেন্সিও, এডেন হাজার্ড, ভিনিসিয়াস জুনিয়র এবং একেবারে আপ ফ্রন্টে আছেন করিম বেনজেমা। তো রুমি ভাই, আপনার কাছে যেই জিনিসটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাদ্রিদ কমিউনিটির মধ্যে একটা অনেক মানে বড় ডিসকাশন ছিল অনেকদিন ধরে, যে ব্লাঙ্কোকে কেন ট্রাই করা হচ্ছে না, মানে ক্যাজেমিরোর জায়গায় ব্লাঙ্কোকে একটু ট্রাই করা দেখা যেতে পারে, সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক রকম আলোচনা ছিল। কিন্তু ব্লাঙ্কো যেই ম্যাচে স্টার্ট করলো এবং সে যে ধরনের কনফিডেন্স শো করলো, মানে আলোচনাটা বোধ হয় আরেকটু মানে উসকে উঠলো বলা যায়। তো এরকম একটা জায়গায় ক্যাজেমিরোকে, ক্যাজেমিরোর বিকল্প ভাবা হচ্ছিল ব্লাঙ্কোকে, আজকে আমরা দুজনকেই একসাথে মাঠে দেখতে যাচ্ছি এবং সম্ভবত অনেকদিন পরে আজকে রিয়াল মাদ্রিদ 4-2-3-1 ফরমেশনও খেলতে যাচ্ছে। তো এই যে আসেন্সিও এবং ব্লাঙ্কো এবং ক্যাজেমিরোর যে মিডফিল্ড ডুওটা আমরা দেখতে যাচ্ছি, তাদের মধ্যে কেমিস্ট্রিটা কেমন হতে পারে বা বিষয়টা মানে আমাদের জন্য কতটা এক্সাইটিং হতে পারে বলে আপনার মনে হয়?
তুমি বলছো আজকে ট্রাইও খেলবে ক্যাসিমিরো ব্লাঙ্কো?
আজকে ডুও খেলবে, মিডফিল্ড মিডফিল্ড ডুও খেলবে।
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে,
ব্লাঙ্কো এবং ক্যাসিমিরো।
সো ব্লাঙ্কোর ব্যাপারটা হলো আজকে তো সম্ভবত সেকেন্ড ম্যাচ ব্লাঙ্কোর। হ্যাঁ, সো ব্লাঙ্কোর খেলা অনেকটাই লাইক প্রি ডিটারমাইন্ড, যে সে আগে থেকেই ফিক্স করা, সে বলটা পাওয়া মাত্র কোথায় দিবে, ওয়ান টাচ বা টু টাচে দিয়ে দিবে। তো এইসব প্লেয়ার যখন একটু ভালো হয়, সো শুরুর দিকে এরা খুব প্রমিসিং একটা স্টার্ট দেয়। এখন যখন আসলে মিনিট গড়াবে, মানে তার পকেটে আরো এক্সপিরিয়েন্স আসবে, তো তখন আসলে বুঝে যাবে সে ইন দা লং রান তার ফিউচার কিরকম দাঁড়াবে। তো তবে আলটিমেটলি ব্লাঙ্কো প্রত্যাশা অনুযায়ী খেলছে আমি বলবো, আর প্রেশারের মধ্যে অফকোর্স এটা এটা আসলে ডাবল প্রেশার, যে তার ডেবিউ হচ্ছে মেইন টিমে, তারপরে টিম এরকম একটা সিচুয়েশনের ভিতরে যাচ্ছে, ইনজুরি প্লাস এত বার ফেইলড ম্যাচ, এতগুলা মানে খারাপ ভাবে ম্যাচ খেলে পয়েন্ট হারানোর পরও এখনো টাইটেল রেসে আছে এরকম ছোট একটা স্কোয়াড নিয়ে, যেটা ইঞ্জুরির কারণে আরো ছোট। তো এই সব প্রেশার কাউন্ট করলে ব্লাঙ্কো আসলে খুবই ভালো খেলছে। আর আসেন্সিও কি, আসেন্সিও খেলতেছে ভিনিসিয়াস জুনিয়র, এটা ঠিক আছে, কারণ আমি এখন রদ্রিগোর চেয়ে আসেন্সিওকে রাইট উইং এ বেশি প্রেফার করি। রদ্রিগোর খেলা ইদানিং খুবই ডিপ করছে, সে মানে মোটামুটি এখন 20-30 মিনিটের প্লেয়ার, এর বেশি কিছু না। ভিনিসিয়াস ভিনিসিয়াসের জাস্ট কনফিডেন্সের কারণে আগে আছে, প্লাস তার ফর্ম আছে এখন। আর হ্যাজার্ড ব্যাক করছে, এটা খুবই খুবই গুড নিউজ আমাদের জন্য। প্লাস অন্যান্য প্লেয়ারও মোটামুটি ব্যাক করতেছে, তো সব মিলায় ভালো অবস্থায়। আর আজকে ভালো হবে কারণ ওসাসুনা বেশ অ্যাটাকিং টিম, যদিও এটা হলো জাস্ট আমাদের গোল স্কোরিং চান্স আসবে, তো অ্যাকুরেসির উপর পুরোটাই আসলে ম্যাচটা ডিপেন্ড করতেছে। প্রচুর বেশ কয়েকটা গোল স্কোরিং চান্স আশা করা।
লুচি ভাই, অনেক আশা নিয়ে আমরা হ্যাজার্ডকে আমাদের দলে ভিড়িয়েছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদোর পরে হয়তো ভালো একটা সার্ভিস যেন আমরা পেতে পারি, কিন্তু গত 2 সিজন মানে অলমোস্ট প্রায় 3 সিজন ধরে বলা যায় যে সেই আশায় করে পারি। তো তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে হ্যাজার্ড এমন একটা সময়ে ব্যাক করেছে যে এখন আমরা লিগ পুরা সিজনের সবচেয়ে ক্রুশাল মোমেন্টে দাঁড়িয়ে আছি। তো এই ক্রুশাল মোমেন্টে হ্যাজার্ডের কাছ থেকে আপনি কেমন পারফরমেন্স আশা করছেন?
আচ্ছা,
এবং আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে সম্ভবত আজকে ফ্রি রোলে হ্যাজার্ড খেলতে যাচ্ছে, তো ফ্রি রোলের হ্যাজার্ড প্লাস লেফট উইঙ্গার হ্যাজার্ড, এই দুটোর মধ্যে কোনটাকে আপনি প্রেফার করবেন?
আমার কাছে মনে হচ্ছে যে লেফট উইং এ এখন ভিনিসিয়াসই বেস্ট, মাদ্রিদের বর্তমানে যে অবস্থা এবং ভিনিসিয়াসের লেফট উইং এর পারফরমেন্সটা ভালো, ফিনিশিংটা পোর, বেশ পোর, কিন্তু উইং এর পারফরমেন্সটা খুবই ভালো। ও যদি উইং অ্যাক্টিভ থাকে, অপোনেন্টের রাইট ব্যাক ওরা সবাই হচ্ছে বিজি, মানে খুবই বাজে অবস্থা ওদের। সো আমার কাছে মনে হচ্ছে যে ফ্রি রোল দেওয়াটা গুড, ভিনিকে লেফট রাখা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকেও জিদানকে, মানে জিদান হ্যাজার্ডকে যে ফুল টাইমটা যদি দেয়, এটা আসলে রিস্কি। ওরে যদি সেফ রাখা যেত ফর চেলসি এবং স্টার্ট করাই দেওয়া যেত, তাহলে মনে হয় একটু বেটার হতো। ওর মধ্যে আমার কাছে মনে হয়েছে আগের দিন চেলসির সাথে যে খেলাটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ওর মধ্যে একটা স্পার্ক ছিল, মানে ও যতক্ষণই খেলছে ও দু একটা ট্রাই নিছে, দু একটা শটও নিছে, কিছু ভালো ড্রিবল করছে, মনে হয়েছে যে ও স্ট্যামফোর্ড ব্রিজে যে ওর সেরাটা দেওয়ার চেষ্টা করবে। সো আমি আশা করতেছি ও ফ্রি রোলে খেলুক, কিন্তু অ্যাটলিস্ট একটু সেফ খেলুক, মানে ইঞ্জুরি মুক্ত থাকে। কোনো কারণে যদি আমরা ফার্স্ট হাফ একটু ভালো করে ফেলি বা একটা দুটো গোল দিয়ে ফেলি, তাহলে যদি সাফ করে ফেলে আরও বেটার, ওকে সেভ করতে পারাই বেটার। বাট আমার কাছে মনে হয় হাজারকে ফ্রি রোল দেওয়াটা গুড ডিসিশন, অ্যাটলিস্ট আজকের প্রেক্ষাপটে, বিশেষ করে ওসাসুনা ওরা খুবই অ্যাটাকিং টিম, সো ফর শিওর হ্যাজার্ড স্পেস পাবে। তো এই জন্য আজকের জন্য আমার মনে হয়েছে যে ওর ট্যাকটিক্স, জিদানের ট্যাকটিক্স বেশ ঠিক আছে।
আচ্ছা প্রাঙ্গন ভাই, ওসাসুনার রিসেন্ট ফর্ম যদি দেখি, লাস্ট 5টা ম্যাচে কিন্তু ওরা বেশ মানে বড় দুটা প্রতিপক্ষকে বিট করে এসেছে, ভিয়ারিয়াল এবং ভ্যালেন্সিয়া। তো মানে আজকে ওসাসুনার অ্যাপ্রোচটা কেমন হতে পারে এবং এই ম্যাচটা আমরা ওসাসুনার এগেইনস্টে কতটা ইফেক্টিভ হবো বলে আপনার মনে হয় রিগার্ডিং দ্য স্কোয়াড?
ওসাসুনা তো লাইক যখন এই স্কোয়াডটা ওসাসুনা দেখবে, রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা দেখেন লাইক অলরেডি স্মেল সাম ব্লাড, কারণ যেমন আমাদের আজকের এই স্কোয়াডের কাছ থেকে কিন্তু আমি খুব বেশি একটা, মানে আমাদের মিডফিল্ড কিন্তু কাসেমিরো ব্লাঙ্কো পর্যন্তই শেষ, এরপরে বাকি চারজনই কিন্তু স্ট্রাইকার। তো স্ট্রাইকারদেরকে হচ্ছে আমরা মিডফিল্ডে, তিনজনকে মিডফিল্ডে খেলাচ্ছি, একজন তো বেনজেমা বেনজেমার জায়গায় খেলবে। তো আমি ভিনিসিয়াস আর অ্যাসেন্সিও সাধারণত ভালোই ব্যাকআপ দেয় ডিফেন্সে, সাধারণত ওরা ভালোই আন্ডারল্যাপে যায় বা হচ্ছে করে ব্যাকডাউন করে, কিন্তু হ্যাজার্ডের কাছ থেকে আবার ওইটা খুব একটা এক্সপেক্ট করা উচিত হবে না, কারণ হচ্ছে এবং ওর ওইটা করা উচিত হবে না, কারণ ওর এই ফিজিক্যালিটি নিয়ে এখন পুরো মাঠ মানে হচ্ছে আপ ডাউন করারও আসলে খুব একটা প্রয়োজন নাই। সো আমাদের ডিফেন্সে তার উপর আজকে যেমন আছে হচ্ছে অদ্রিওজল আছে লেফট সাইড দিয়ে, আমরা এটা নিয়েও অনেক আলোচনা হচ্ছিল যে ওসাসুনার 45% অ্যাটাকি হয় সব অ্যাটাকের, 45% অ্যাটাকি হয় ওদের লেফট সাইড দিয়ে। সো সেক্ষেত্রে যদি আমাদের রাইট সাইডে হচ্ছে আজকে ওদ্রিওজোলা আছে বা কাসিমিরো যদি ডিফেন্সিভ মিডফিল্ডের ডান পাশে না খেলে বাম পাশে খেলে, তাহলে হচ্ছে ইনএক্সপিরিয়েন্স ব্লাঙ্কো থাকবে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের ডিফেন্স এবং মিডফিল্ডের উপর ভালোই প্রেশার থাকবে, এবং এই ধরনের টিমগুলো হচ্ছে ওদের যেমন রিয়াল মাদ্রিদ ম্যাচে গোল দিচ্ছে না দিচ্ছে এগুলো দিয়ে ওদের কিছু যায় আসে না, ওরা মানে যতক্ষণ পর্যন্ত ব্যবধান 1 থাকবে বা 0-0 থাকবে, ওরা সেম অ্যাপ্রোচে হচ্ছে একটা গোল দেওয়ার চেষ্টা করে যাবে, কারণ ওদের এখান থেকে জাস্ট পয়েন্ট নিয়ে যেতে পারলেই হচ্ছে ওদের, দ্যাটস এ উইন ফর দ্যাম কোনোভাবে। সো সাধারণত এই ধরনের মানে ওসাসুনা ক্যালিবারের টিম আছে লা লিগায় অনেকগুলা, ওরা সবাই মানে বার্নাবুতে এসে বা ডিস্টেফানোতে এসে যেভাবে খেলে, ওসাসুনার কাছ থেকে আমি আজকে আসলে তার থেকে ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করছি না। ওসাসুনা আমার মনে হয় একইভাবে খেলবে, এবং ওসাসুনা মোটামুটি ওদের আন্তে বুডিমির ছাড়া বাকি সবাই যাদেরকে নিয়ে নেমেছে মোটামুটি ওদের স্ট্রংগেস্ট পসিবল ইলেভেন নিয়ে নেমেছে, এবং আমরা ডেফিনেটলি আমাদের স্ট্রংগেস্ট পসিবল ইলেভেন নিয়ে নামিনি। আমরা আমাদের অ্যাপ্রোচটা আজকে আমি আমি এক্সপেক্ট করছি হয়তো খুব সম্ভবত আমরা বেশি উইং বেসড অ্যাটাকই দেখতে পাবো, কারণ মার্সেলো আছে, ওজুজল আছে, ওদিক দিয়ে আবার ভিনিসিয়াস আসেন্সিও আছে, আর যেহেতু মডরিচ আর ক্রুস নাই তো আমরা আসলে মাঠের মাঝখানে বল খুব একটা দেখতে পাবো না। দেখা যাবে যে যখনই কাসেমিরো বা ব্লাঙ্কো বল পাচ্ছে ওদের একটা চেষ্টা থাকবে ক্রস ফিল্ডে হোক বা নিজের নিয়ারেস্ট ফ্ল্যাঙ্কে হোক বল পাঠাই দেওয়া, তারপর উইং থেকে গ্রাউন্ড ক্রস বা এরিয়াল ক্রস দিয়ে হচ্ছে কিছু একটা করার চেষ্টা করে, এই ধরনের একটা অ্যাপ্রোচ হয়তো থাকবে। সো সবকিছু মিলিয়ে হ্যাঁ মানে এই ম্যাচটা হচ্ছে এরকম মানে একটু এক্সাইটিং একটু বোরিং ওরকম হবে না আমার মনে হয়, আইদার খুব বোরিং ম্যাচ হবে অথবা খুব এক্সাইটিং ম্যাচ হবে যে অনেক গোল হচ্ছে এভরিথিং হচ্ছে, বাট মাঝামাঝি কিছু হবে না আর কি যেটা মনে হয়।
আচ্ছা একটা বিষয় ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকে মনে হচ্ছে না ডেফিনেটলি মাদ্রিদ প্রবাবলি তাদের অ্যাটাকে মানে বেস্ট অ্যাটাকিং অপশন যেগুলো আছে সেগুলো পুরোটাই নিয়ে নামছে, তো এখন যদি ক্রস বেস খেলা হয়
মানে অ্যাভেলেবল
যেখানে ক্রস গুলাকে কাজে লাগাতে পারবে, কিন্তু করিম বেনজেমা দেখা যায় প্রায়শই সে বিল্ড আপের জন্য নিচে নেমে চলে আসে এবং আজকে হয়তো আরো বেশি নামবে কারণ মিডফিল্ড আমাদের কোন ক্রিয়েটিভিটি থাকবে না সম্ভবত। হ্যাজার্ডের মোরাললেস সেও একটু নিচে নেমে খেলবে কারণ কি মানে সে হচ্ছে টার্গেট ম্যান হিসেবে খেলাটা কখনোই প্রেফার করে না, তো এক্ষেত্রে আমাদের ক্রস বেস খেলাটা কি
এখানে একটা এই কথাটা আমি আগে অনেকবার বলছি যে মার্সেলোকে দেখলেই বেনজেমা কেন যেন ভাবে যে রোনাল্ডো এখনো রিয়াল মাদ্রিদে আছে। সো মার্সেলো যখন রোনাল্ডো ছিল তখন কি হতো, মার্সেলো আর বেনজেমা কিন্তু মোস্ট অফ দা টাইমস লেফট উইং এর দিকে থাকতো, রোনাল্ডো শিফট করে মাঝখানে আসতো, তারপর হচ্ছে দেখা যেত যে ক্রস থেকে গোল আসতেছে। তো মার্সেলোকে মাঠে দেখলে হচ্ছে বেনজেমার এই সমস্যাটা অনেক সময় হইতে দেখা গেছে। একদিন লাইক আমি একদিন একটা আই থিঙ্ক স্ক্রিনশট শেয়ার করছিলাম যে ম্যাচের খুব একটা ইম্পর্টেন্ট টাইমে বেনজেমা ইজ লাইক লিটারালি আমাদের যেখানে থাকার কথা ওইখানে ছিল। সো সামটাইমস হি ডাজ দ্যাট সামটাইমস, বাট আজকে আমার মনে হয় এখানে হ্যাজার্ড একটা গুরুত্বপূর্ণ কি প্লেয়ার আজকে হইতে পারে, যেহেতু হ্যাজার্ডেরও হচ্ছে যেমন এই যে ওয়ান টাচ ফ্লিক টিক এগুলো ভালো, এবং হ্যাজার্ডের সাথে কিন্তু মার্সেলো এবং বেনজেমার মোটামুটি বেশ ভালো একটা বোঝাপড়া আছে। তো যেহেতু হ্যাজার্ড আছে আমার মনে হয় হ্যাজার্ড এবং ভিনিসিয়াস যদি এই মানে বেনজেমার নিচে নামার জিনিসটা একটু নালিফাই করতে পারে, বেনজেমাকে উপরে রেখে ওরাই যদি নিচে থেকে বলটা উপরে উঠাইতে পারে ওইটা আমাদের জন্য ভালো হবে। এবং আজকে দুইটা যেমন রিয়াল মাদ্রিদের তিনটা ট্রিও দুইটা ট্রিও আছে, একটা হচ্ছে মার্সেলো হ্যাজার্ড বেনজেমা, একটা হচ্ছে মার্সেলো ভিনিসিয়াস বেনজেমা, তো এই দুইটা ট্রিওর কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। তো এই দুইটা ট্রিও ট্যান্ডেমে কিভাবে হচ্ছে রিয়াল মাদ্রিদের লেফট সাইড এবং সেন্ট্রালি আজকে কাজ করে এটা একটা ইন্টারেস্টিং জিনিস হবে মনে হয় দেখার।
আচ্ছা রুমি ভাই, একটু আগে প্রাঙ্গন ভাই যেটা বলছিল যে ওসাসুনা ওদের অ্যাটাকে প্রায় 45% লেফট সাইড দিয়ে করেছে, এবং আজকে বলা যায় যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের দুই উইং ব্যাকের অবস্থায় মোর অর লেস বেশ বাজে, বিশেষ করে মার্সেলোর পারফরমেন্স এই সিজনে এতটাই ডাউনগ্রেড করেছে যে আমরা ওকে নিয়ে আর আলোচনাই করতে চাই না। অদ্রিজোলা হয়তো ডিফেন্সিভলি তার লাস্ট ম্যাচে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে, বাট স্টিল হি ইজ নট আপ টু দা মার্ক, এবং ওসাসুনার এই যে লেফট উইংটি অ্যাটাক এটার মূল কাণ্ডারি কিন্তু বলা যায় যে খুবই ভেটারান একজন প্লেয়ার রুবেন গার্সিয়া। তো এখন মানে আজকের এই রকম সিচুয়েশনে যেখানে আমাদের বলা যাচ্ছে যে মিডফিল্ডে আমরা ডমিনেট করতে পারছি না, হয়তো ওই পাশে খুবই ইনএক্সপিরিয়েন্স ব্লাঙ্কোকে দেখা যাবে এবং মানে রুবেন গার্সিয়াকে আটকানোর দায়িত্বটা পালন করতে হবে অদ্রিজোলাকে, আপনার কি মনে হয় আমরা আজকে গোল কনসিড না করে সার্ভাইভ করে যেতে পারবো?
হ্যাঁ, আমরা আজকে গোল কনসিড করব না সম্ভবত, সো আমরা ক্লিন শীট রাখবো আই গেস।
আচ্ছা কিস্তি একটা কমেন্ট করছে, সেটা হচ্ছে মিডফিল্ড থেকে প্রোগ্রেসিভ পাস অনেক কম হবে, বাট ক্যাজেমিরো ব্যাক পাস দেওয়া শুরু করলে ম্যাচটা আবার খারাপ লাগবে। আচ্ছা লুচি ভাই আপনার কাছে একটু আসি, এই সিজনে ক্যাজিমিরোর এই ব্যাক পাস গুলা বেশ সমালোচিত। ক্যাজিমিরোর এই ব্যাক পাসের টেন্ডেন্সিটা মাদ্রিদকে অনেকগুলা ম্যাচে শেকি অবস্থায় ফেলে দিয়েছে। তো এই যে ক্যাজিমিরোর যে স্টিল ব্যাক পাস জিনিসটা যে কন্টিনিউয়াস হচ্ছে, এটা কি মানে কোনো ট্যাকটিক্যাল কোনো প্ল্যান, নাকি ক্যাজিমিরো জাস্ট হচ্ছে সে হচ্ছে কমপ্লিটলি ব্লক হেডেড হয়ে এই কাজটা করছে? আপনার কি মনে হয়?
না, আমার কাছে মনে হচ্ছে যে এখন ট্যাকটিক্স একটু পিছন থেকে বিল্ড করার, এটা শুধু মাদ্রিদের না, ইদানিং ফুটবলে এটা বেশ ট্রেন্ড, মানে সব টিমই চেষ্টা করে যে একটু ব্যাক থেকে বিল্ড করে খেলাটা গুছায় আস্তে আস্তে উপরে উঠতে। তো মাদ্রিদও কিছু অনেক সময় ক্যাসেমিরো ট্রাই করে। এখন আমার কাছে মনে হচ্ছে ক্যাসেমিরো ব্যাক পাস থেকে আমাদের যে ব্যাক ওদের প্রবলেম বেশি, যে গোলগুলো আমরা আসলে কনসিড করছি সেগুলো যে অ্যানালাইজ করে দেখা যায় যে আইডার ভারানের ভুল, মাঝে মাঝে শুরুর দিকের মিলিতাওয়ের ভুল, এইসবের কারণেই আমাদের হয়তো গোলগুলো বেশি কনসিড করছি। ইভেন ভাস্কোয়েসও প্রথম দিকে অফর্মে ছিল, এই দু একটা ব্যাকপাস সেও মিসরিড করছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাকপাসগুলো রাইট প্লেসেই যায়, কিন্তু আমাদের ব্যাক একটু মানে অতটা সিনসিয়ার থাকে না, অনেক সময় সতর্ক থাকে না। রামোস থাকলেই প্রবলেমটা হয় না, এটা খেয়াল করছি। রামোস যদি ফিল্ডে থাকে, এখন আমার কাছে মনে হচ্ছে যে ওর একটু কম দেওয়া উচিত, যে ও জানে যে আমাদের বিশেষ করে আজকের যে ব্যাক লাইন, আজকের ব্যাক লাইনে একটা হচ্ছে মার্সেলো, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একাডেমি থেকে কেউ নামাও বেটার এখন, মানে টু বি ফেয়ার ও অনেক ট্রাই করে।
আমি যদি আপনার কথাটাকে একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসি, মানে আমাদের ডিফেন্সে হচ্ছে বল প্লেইং ডিফেন্ডার কম, এই কারণে মার্সেলোর ব্যাক পাসটাকে হচ্ছে ডিজাস্টারাস মনে হচ্ছে আমাদের কাছে।
হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে হচ্ছে যে মানে ফুটবলের ট্রেন্ড আসে এবং ফুটবলের ট্রেন্ড যায়, কেউ না কেউ দেখা যায় যে ফুটবলের ট্রেন্ডটাকে চেঞ্জ করে। তা আপনার কি মনে হয় জিদানের এই এই ট্রেন্ডটা থেকে জিদানের একটু আলাদা থাকা উচিত?
জিদানের
মানে একটা জিনিস আমি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে এই বিল্ড ফর্মটা ব্যাক করতে গিয়ে কিন্তু জাস্ট মানে 3 দিন আগে হচ্ছে ইউসিএল একটা টিম ফার্স্ট হাফে আগে থাকার পরেও বটল করছে। আমি পিএসজির কথা বলতে যাচ্ছি। তো এই মানে আমার টিমে যদি অপশন না থাকে, আমাকে আরো এই অপশন এই জিনিসটা ট্রাই করা উচিত?
না, আমি তো সেটাই বললাম যে যদি ধরো অ্যাটলিস্ট তাও রামোস থাকে, ওর কিছুটা বল প্লেইং এবিলিটি বেটার, যদি একটু বয়স হয়ে গেছে, তো রামোস থাকে তাও ট্রাই করা যায়। কিন্তু এখন আমাদের যে ডিফেন্স, আমি জানি না কেন জিদান টিল এই ট্যাকটিক ইউজ করতেছে, এবং এটা ট্যাকটিক্যাল বোঝাই যায়, মানে মাঝে মাঝে আমি যদি তুমি ডাগাউটের দিকে তাকাও, জিদান ওকে ইশারা করতেছে ব্যাকে বল দেওয়ার জন্য, আমি এরকমও নোটিস করছি। তো বিষয়টা ট্যাকটিক্যাল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো এদিকে যাওয়া যাবে না, এখন হচ্ছে যে এই ডিফেন্স, সে কি ডিফেন্স, এর চেয়ে আমার কাছে মনে হয়েছে ফরওয়ার্ডে বল থ্রু করা, যদি ধরো ইয়ারে বল দিয়ে দেওয়া বেটার, হয়তো এমন আছে যে আমরাও পেতে পারি, এটাও বেটার। আমরা অনেক গোল কনসিড করছি এইভাবে আমাদের সিজনের মানে ক্রুশাল টাইমে, ইভেন ইউসিএলও গ্রুপ পর গ্রুপ রাউন্ডের দিকে, আর চেলসির সাথেও এটা খুব প্রবলেম হতে পারে সেকেন্ড লেগে। আর আজকে যেটা বলতেছি, আজকে আসলে আমার কাছে মনে হয় না ওসাসুনার সাথে অত প্রবলেম হবে, ওরা মেনলি অ্যাটাক করে লেফট সাইড দিয়ে, আর আমরা অ্যাটাক করি আরও লেফট সাইড দিয়ে। আমাদের ওদের যদি 45% অ্যাটাক হয় লেফট সাইড দিয়ে, আমাদের তো মনে হয় 80% অ্যাটাক লেফট সাইড, আমাদের রাইট সাইড একদমই ইনএক্টিভ। কারবাল অ্যাক্টিভ থাকতে ওই সময় ওদিক দিয়ে অ্যাটাক বেশি হতো, এখন মনে হচ্ছে যে লেফট সাইড দিয়ে সব অ্যাটাক। আর আজকে ভিনি আছে, হ্যাজার্ড আছে এই পাশে, আমার কাছে মনে হচ্ছে আজকেও লেফট সাইড দিয়ে অ্যাটাক বেশি হবে। তো দেখা যাক, আজকে হয়তো ব্যাক পাসে তো দিবে না, এটা আমার প্রেডিকশন।
আচ্ছা প্রাণুল ভাই, আমি আপনার কাছে ওসাসুনার ট্যাকটিক্স নিয়ে আবার একটু আসি। ওদের যদি এই সিজনের গোল গুলো দেখেন, ওদের কিন্তু লং বল থেকে বেশ অনেকগুলা গোল এবার আসছে, এবং এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যারা হচ্ছে খেলতে আমাদের ডিফেন্সে যারা আছে, আমি যদি একটু নামগুলা দেখি, আমাদের হচ্ছে মিডফিল্ডে অ্যাটাকে ডিফেন্সে আজকে আসছে রাফায়েল ভারান এবং এডার মিলিতো, এরা হচ্ছে এখন কথা হচ্ছে যে আমি যদি ইন স্ট্রেট লাইন আপনাকে জিজ্ঞেস করি যে এই লং বলটা এডার মিলিতো এবং ভারানের জন্য কতটা থ্রেটনিং হতে পারে বলে আপনার মনে হয়?
ভারান এবং মিলিটা আসলে ওরা দুইজনই এরিয়ালি ভালো, মানে ওদের ওরা এমনিতেও প্লেয়ারই লম্বা প্লেয়ার অনেক, আর হচ্ছে দুইজনই হচ্ছে এরিয়াল এবিলিটি বেশ বেশ ভালো, বিশেষ করে ভারানের এরিয়াল এবিলিটি ভালোই। আমি যেটা নিয়ে চিন্তিত সেটা দেখা যায় যে সাধারণত এই যেসব টিমগুলো লং বলে খেলে ওরা কিন্তু এরকম না যে ওই যে আমরা হচ্ছে টনি ক্রুজ যেভাবে ভিনিসিয়াসকে পাস দিয়ে গোল করাইছে, বা ওই দিন রুডিগার যেভাবে পুলিশকে পাস দিয়ে গোল করাইছে, এই টিম গুলা কিন্তু লং বলে খেলে বলতে ওই রকম লং বলে খেলে না। ওরা দেখা যায় যে পিছন থেকে বল লং বলে বিল্ড করে, একটা প্লেয়ার বল হোল্ড করে বা ফার্স্ট টাচে হেড দিয়ে হচ্ছে আরেকটা মাঝখান থেকে রান নেওয়া একটা প্লেয়ারকে হচ্ছে বল ফিট করে বক্সের মাঝখানে, ওরা তখন হচ্ছে ওয়ান টাচে হেড হোক বা বলি হোক যেটা করে হচ্ছে গোল দেওয়ার ট্রাই করে। তো এই ওই যেই প্লেয়ারটা হচ্ছে মাঝখান দিয়ে রান নেয়, যে ধরনের প্লেয়াররা ওদেরকে স্ক্রিন করার জন্য, ওদের স্ক্রিনিং করার জন্য হচ্ছে এই যে মদরিচ ক্রুজ এদের খুব দরকার হয়। কারণ এরা হচ্ছে, এরা তো আসলে লাইক এরা ভেটারান খেলার আর লেজেন্ড, তো ওরা হচ্ছে একটা টিমের মানে, যেমন ফুটবলে কিন্তু সব কোচেরই ট্রেনিং এ বেসিক কিছু পাসিং মেথড আছে, তো সব প্লেয়াররাই হচ্ছে দেখা যায় যে বেসিক কিছু পাসিং প্র্যাকটিস সব টিমের প্লেয়াররা একই জিনিস প্রতিদিন করে। তো ওরা কিন্তু কিছু মুভ হচ্ছে প্রথম দুই তিনটা পাস দেখলেই বুঝতে পারে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা, যে এই এই মুভটা কোথায় যে শেষ হবে। তো ওইটার জন্য দেখা যায় যে মডরিচ ক্রুজ তখন এরকম পজিশনে চলে যায় অফ দা বলে যে ওই মাঝখান থেকে রান নেওয়া প্লেয়ারটা আর অ্যাডভান্স করতে পারে না। তো আজকে একও তো হচ্ছে আমাদের মানে ডিফেন্সিভ ফিল্ডার যারা দুইজন খেলতেছে ব্লাঙ্কোর কাসেমিরোর উপর তো এই দায়িত্বটা থাকবেই, তার উপর আমি হচ্ছে মানে আমি এক্সপেক্ট করতেছি না যে আসেনসিও ভিনিসিয়াস আর হ্যাজার্ড এই স্ক্রিনিং করে হচ্ছে অপোনেন্টের ওই রান নেওয়া প্লেয়ারকে থামাবে, যেহেতু লাইক ওরা আজকে আমাদের মিডফিল্ডার, আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। সো এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে বলে আমার মনে হয়।
এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ওরা যে শুধুমাত্র লং বলে খেলে তা না, প্রায়শই দেখা যায় ওদের উইং থেকে কিন্তু বেশ অনেক ক্রস আসে। এখন এক্ষেত্রে যদি আমাদের দুই উইং ব্যাক দুজনের হচ্ছে ডিফেন্সিভ ওয়ার্ক রেটে একটু ঝামেলা আছে, এটা আমরা সবাই জানি, বিশেষ করে মার্সেলোর ওয়ার্ক রেটের অবস্থা খুবই জঘন্য। আর যদি অড্রিজোলার কথা বলি, তার ক্ষেত্রে দেখা যায় প্রায় অ্যাটাকে যাওয়ার পরে হচ্ছে ডিফেন্সে নেমে আসার ব্যাপারে তার অ্যাওয়ারনেস একটু কম। এখন সেক্ষেত্রে লং বল এবং যদি আমি ওদের উইং থেকে ক্রস এই দুইটা কিন্তু একসাথ করি, লাইক এই সিজনে কিন্তু ওদের যতগুলো গোল হয়েছে প্রায় 25% এসেছে কিন্তু ক্রস থেকে।
আচ্ছা,
তো এই দুইটাকে যদি একসাথ করি সেক্ষেত্রে সেটটা কি বাড়ে বলে আপনার মনে হয়?
না অফকোর্স, কারণ এবং এক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে ব্লাঙ্কো বা কাসিমিরো যেই আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার রাইট সাইডে খেলুক, ওর হচ্ছে মানে সিউডো রাইট ব্যাক হিসেবে একদম ডেজিগনেটেড থাকা উচিত। কারণ অদ্রিজোলার সবচেয়ে বড় সমস্যা যেটা, ও হচ্ছে ওর ওয়ার্ক রেটের সমস্যা নেই, ও দৌড়াইতে পারে, ও মানে হচ্ছে সেকেন্ডের মধ্যে উপরে চলে যাবে নিচে চলে যাবে, বাট ও হচ্ছে ওর মানে বেসিক পজিশনিং সেন্সে কিছু ঘাপলা আছে যেটা প্রফেশনাল এই লেভেলের ফুটবলে থাকা উচিত না। যেটা আমরা বার্সেলোনার সাথে যেই গোলটা আমরা খাই এল ক্লাসিকোতে, ওটা কিন্তু মানে গোল খাওয়ার পর কাসেমিরো ওকে মানে রীতিমতো চিৎকার করে বলতেছিল যে এটা বেসিক জিনিস, তোমাকে বলা হয়েছে একটা প্লেয়ার কভার করতে, তুমি প্লেয়ার কভার না করে অন্য জায়গায় যে দাঁড়ায় আছো কেন? ও কিন্তু মানে আসতে পারছে, ও কিন্তু উপর থেকে নিচে নামতে পারছে অদ্রিজোলা, কিন্তু নেমে এসে পজিশনটা কোথায় নিব ওইটা সে বুঝতে পারেনি। সো ওইটার জন্য আমার মনে হয় যে তার ব্যাকআপ হিসেবে ব্লাঙ্কো বা কাসেমিরো যেকোনো একজনকে মোটামুটি সবসময় তটস্থ থাকতে হবে। এক্ষেত্রে আমি আসেনসিও কে আজকে স্টার্ট দেওয়ায় আমি একটু হয়তো একটু রিলিফ, কারণ আসেনসিও এই কাজটা লুকাস ভাসকেজের জন্য সিজনের শুরুতে অনেক করছে, ও হচ্ছে রাইট ব্যাকের কভার হিসেবে অনেকটা সময় খেলছে আসেনসিও, লুকাস ভাসকেজ যখন মাত্র রাইট ব্যাক হিসেবে খেলা স্টার্ট করছে। সো সেক্ষেত্রে হয়তো আসেনসিও এই জিনিসটা হচ্ছে অদ্রিজোলাকে আর একটু বেটার ব্যাকআপ দিতে পারবে।
আচ্ছা রুই ভাই, আপনার কাছে আসি আমরা একটু, মানে যদিও আজকে লালিগা ম্যাচ, আমরা একটু UCL এর দিকেও ফোকাস করি, সেটা হচ্ছে চেলসির সাথে আমরা আর 3 দিন পরে আরেকটা ম্যাচ খেলতে যাচ্ছি, 4 দিন পরে। তো আজকেও চেলসি কিন্তু বেশ ভালো কনভিন্সিং একটা জয় পেয়েছে এবং বেশ ভালো পারফর্মও করেছে, বিশেষ করে আজকে কান্তের খেলাটাও যতটুকু দেখলাম সে আজকেও খুবই রেসলেস ভাবে পুরা মিডফিল্ড ডমিনেট করেছে। এবং আমাদের এই থিন স্কোয়াড প্লাস টায়ার্ড স্কোয়াড স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে এই মোটিভেটেড চেলসির অ্যাগেইনস্টে একটা অ্যাওয়ে উইন বা মানে ন্যূনতম 2-2 এর ড্রকে নিয়ে আসতে পারবে, আপনার কি মনে হয়? প্রশ্নটা আমি আপনাকে করলাম এই কারণে, আপনি নিজে একজন চেলসি ফ্যান আমি যতটুকু জানি।
হ্যাঁ হ্যাঁ, আমি চেলসি কে সাপোর্ট করি, এটা খুবই 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 টাফ হবে, প্রচন্ড টাফ হবে। কারণ চেলসি আজকে যা দেখতেছি কান থেকে রেস্ট দিছে, সো কান্তে যদিও সাব হয়ে নামছে কিন্তু আলটিমেটলি তো রেস্ট পাইছে মেইন জিনিস। ডিফেন্সে যারা খেলছে এদের আসলে, এরা আসলে রেগুলার প্লেয়ার, এদের তেমন একটা রেস্ট লাগে না, তো ওই হিসেবে আর হলো চেলসির অ্যাভেলেবল অপশনও কিন্তু অনেক বেশি, তো চেলসির আসলে তেমন একটা সমস্যা হবে না। আমরা যদি ইন্টেন্সিটি না হারাই ম্যাচের মধ্যে, যেমন ফার্স্টটাতে আমরা ইন্টেন্সিটির অভাবে আসলে এই ঝামেলাটা হয়েছে, তো ইন্টেন্সিটিটা যদি না হারাই আর প্লেয়ার ঠিক মতো কভার দিতে পারি, যেটা কান্তের ক্ষেত্রে করা যায় না, কান্তে এক্সেপশনালি ভালো খেলছে, যেটা সে ফুল ফিট থাকলেই খেলে অ্যাকচুয়ালি। তো মানে হারবো না এটা বলতে পারি, জাস্ট কোয়ালিফাই করার মতো রেজাল্ট নিয়ে আসতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আমাদের স্কোরার এমনিতেই কম, আগে যখন যেমন ধরি যে 3 বছর আগে যখন রোনালদো ছিল, তো তখন কি হতো যে আমাদের হেড এর জন্য আমাদের প্লেয়ারের অভাব ছিল না, রোনালদো বেনজেমা দুজনে আছে, প্লাস মাঝে মাঝে ক্যাসিমিরো আসছে, এরপরে রামোসও আছে। এখন হেড দেওয়ার জন্য কেউ নাই আসে, এখন টস দিচ্ছে বেনজেমা পজিশনে থাকতে পারলে হচ্ছে না হলে হচ্ছে না। আরে তো বেনজেমাও আলটিমেটলি এই লাস্ট 2-3 সিজন এটা আসলে অভাবনীয় ভালো হয়েছে, এরকম ভালো সে তার আগে মানে এরকম গোল স্কোরিং বেনজেমা যে 4-5 বছর আমরা দেখিনি আর। সো এটা এটা খুবই টাফ হবে। আর স্ট্যানফোর্ড ব্রিজে চেলসি খুব ভালো খেলে, চেলসি নতুন কোচ টুখেল, সে স্বাভাবিকভাবে নিউলি মোটিভেটেড করছে চেলসিকে, তারপরে এই আর কি। স্ট্যানফোর্ড ব্রিজে ভালো খেলে, তবে হ্যাজার্ডের ইনক্লুশনটা একটি ইফেক্ট ফেলবে এটা তো, কারণ হ্যাজার্ড ভালো মতোই জানে যে স্ট্যানফোর্ড ব্রিজে কিভাবে খেলতে হয়। এখন সে যদি ঠিক মতো লিঙ্ক আপ করতে পারে বা আমরা যদি লিঙ্ক আপ করতে পারি তাহলে আশা করি হবে, আর কোর্তোয়াকে তার পারফরমেন্স বজায় রাখতে হবে।
আচ্ছা একজন ভাই প্রশ্ন করেছেন একটা, সেটা হচ্ছে ভাই ভালভার্দে কোভিড নেগেটিভ আসার পর হয় স্কোয়াডে না থাকার কারণ কি? ভাই একটা প্লেয়ার রিসেন্টলি কোভিড থেকে পজিটিভ হইছে,
তো স্কোর নেগেটিভ তো আসে নাই, ওর তো আরো একবার নেগেটিভ আসতে হবে, নেগেটিভ তো আসেই নাই,
হ্যাঁ আরো
একবার দুইবার আসতে হয়,
দুইবার আসতে হবে, একবার আসছে, সেকেন্ড বার তো আসে না এখন।
আচ্ছা আমি আসলে শিওর ছিলাম না আজকে কি সেকেন্ড রিপোর্টটা আসছে কিনা, আর সেকেন্ডলি স্কোয়াডে যদি তার সেকেন্ড নেগেটিভ আসতো স্টিল মানে আমি অ্যাকচুয়ালি মোটেও প্রেফার করতাম না ভালভার্দে আজকে স্টার্ট করুক, কারণ হচ্ছে চেলসির সাথে আমরা কিন্তু এই মানে নিম্বলনেসটাকে মিস করেছি ভালভার্দে, যে ও যেভাবে বক্স টু বক্স খেলে এবং যে এনার্জিটা ক্যারি করে টু অন দা পিচ, এই জিনিসটাই কিন্তু চেলসির সাথে আমাদের একটা পার্থক্য করে দিয়েছে। সো আজকের ম্যাচে ভালভার্দেকে খেলিয়ে তার এনার্জি লুজ করে হচ্ছে আবার টায়ার্ড ভালভার্দেকে নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়া ডাজন্ট মেক এনি সেন্স টু মি। আচ্ছা লুচি ভাই একটা কথা রুমি ভাই একটু আগে বললো, সেটা হচ্ছে বেনজেমা গত 2-3 সিজনে যেরকম পারফর্ম করলো এর এটা আসলে অভাবনীয়। তা আপনাকে যদি বলি যে বেনজেমার যদি এই সিজনে পারফরমেন্সকে আপনি কম্পেয়ার করতে যান আপনি কিভাবে করবেন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যত ম্যাচে দেখা গেছে যে বেনজেমা নেই তত ম্যাচে কিন্তু আমাদের স্কোর প্রায় নাই বলতে গেলে। তো এই সলো স্কোরার বেনজেমা তার ভূমিকাকে রিয়াল মাদ্রিদের সাকসেসের জন্য আপনি কতটুকু মার্ক করবেন?
সাকসেস যদিও আসলে এখনো মানে আসে নাই, কিন্তু আমরা দ্বার প্রান্তে আসি, হয়তো আশা করতেছি যে কোনো একটা আইদার লা লিগা বা ইসিএল হয়তো যে কোনো একটা আসবে, কিন্তু সাকসেস যদি নাও আসে তারপরও রিয়ালের ইভেন আমার কাছে মনে হয় ইভেন এই যে ইউসিএল কোয়ালিফায়ার পজিশনে আছে এইটার জন্য হইলেও ওর অবদান অনেক, ইউসিএল সেমিতে আসছে তার অবদান অনেক। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে কাইন্ড অফ সে রোনালদো CR7 এর মতো একটা পারফরমেন্স করছে এবং লাস্ট 2-3 সিজন বললা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সিজনেরটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য লাস্ট গত সিজনও কিছুটা বাট তারপরও গত সিজনে কিছু আমরা স্ক্র্যাপি গোল পাইছি, তারপর হচ্ছে অনেকগুলো পেনাল্টি ডিশন আমাদের পক্ষে আসছে, এরপর হচ্ছে রামোসও স্কোরিং ছিল মাঝে মাঝে, হেডারে বিভিন্ন গোল টোল আসছে, এভাবে ম্যাচগুলো জিতছি, কিন্তু এইবার যেটা হয়েছে যে ওগুলো কিছুই আসতেছে না, আমরা মনে হয় প্রায় অলমোস্ট লিস্ট অ্যাওয়ার্ডেড পেনাল্টি সবচেয়ে কম অ্যাওয়ার্ডেড হয়েছে আমাদের জন্য, তো এইরকম একটা পজিশনে আছি আমরা, মানে আমাদের হেল্প অত লাকও ফেভার করতেছে না, তারপরও যে পজিশনে আছি সম্পূর্ণ অবদানই হচ্ছে বেনজেমার, বেনজেমা নিচেও নেমে খেলতেছে এবং যা মিসও করতেছে ওর শত কিছু মিস করতেছে কিন্তু সেটা কিন্তু অনেক কমে আসছে, একটা স্ট্রাইকার বল গোল মিস করবেই এটাই হচ্ছিল, সে গোল মিস করবে গোল দিবে, কিন্তু ওর যে মিস করার রেটটা আগে অনেক বেশি ছিল এখন সেটাও আমি দেখলাম বেশ কমে আসছে, এবং মোটামুটি একটা ম্যাচে দেখলাম যে ও শট নিছে দুইটা, একটাই গোল আর একটা অন টার্গেট সেভ, এইরকম হয়ে গেছে ওর পারফরমেন্স। সো আমার কাছে মনে হচ্ছে বেনজেমার এই পারফরমেন্সটা রোনালদো থাকার মতোই একটা পারফরমেন্স, জাস্ট ও এনাফ ব্যাকআপ পায় নাই এইটাই হচ্ছে প্রবলেম, ব্যাকআপ পাইলে আমরা আরো বেটার পজিশনে থাকতাম।
ওয়েল বেনজেমা একা বলা যায় যে লিগ রেসে মাদ্রিদকে টিকে রাখছে, প্লাস ইউসিএল এও সেমিফাইনাল পর্যন্ত নিয়ে আসছে, ফায়ারে আমরা যাকে মানে যার কারণে হচ্ছে বেনজেমাকে সবসময় গালি গালাজ করতাম সেই রোনালদো এখন বলা যাচ্ছে যে একরকম জুভেন্টাসে গিয়ে খুব বড় রকমের স্ট্রাগল করছে। আমি একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস দেখেছিলাম যে মানে রোনালদো উইদাউট বেনজেমা অ্যান্ড রোনালদো উইথ বেনজেমা, সেটার মধ্যে খুবই মানে বিগার মার্জিন একটা তফাৎ দেখা যায় রোনালদোর পারফরমেন্সে। সম্ভবত রোনালদো নিজে অ্যাকচুয়ালি জুভেন্টাসে গিয়ে বেনজেমাকে খুব মিস করছে। আচ্ছা প্রাঙ্গন ভাই, এই একটা প্রশ্ন, এই কথা যে প্রশ্নটা আপনার কাছে করবো কমেন্ট থেকে, কথাটা রুমি ভাই একটু আগে বলেছে, তারপর আপনার কাছে প্রশ্নটা নিয়ে আবার আসছি, রদ্রিগো কি ভিনির চেয়ে বেশি চান্স ডিজার্ভ করে? না
না একদমই না, না না একদমই না।
আচ্ছা ও সম্ভবত উনি সিঙ্গেল লাইন উত্তরে হয়তো বা সন্তুষ্ট হবে না, আপনি আপনার কন্টেক্সট থেকে বলেন কেন।
কারণ হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে যার ফর্ম ভালো সে খেলবে, সে রদ্রিগো ভিনিসিয়াস বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি ওইটার সাথে হচ্ছে খেলার কোনো সম্পর্ক নেই। রদ্রিগোর বিশেষ করে তার ইনজুরি থেকে ফেরার পর হি হ্যাজ বিন লাইক ভেরি বিলো এভারেজ, আমি বলবো যদি একদমই মানে লো, মানে একদমই লো না বলি তাহলে বলবো বিলো এভারেজ পারফরমেন্স। কারণ তাকে হচ্ছে যেমন রদ্রিগোকে নিয়ে সবচেয়ে জিদানের উপর সবচেয়ে বড় আক্রোশ যেটা, রদ্রিগো লেফট উইং এর প্লেয়ার, তাকে জিদান নষ্ট করে ফেলছে রাইট উইং বানায়, এই ধরনের কথাবার্তা অনেক সময় বলা হয়। তাকে লেফট উইং হচ্ছে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, লেফট উইং আসলে সে তেমন বিশেষ কিছু একটা করতে পারেনি। সো এই মানে এই ব্রাজিলিয়ান লিগে ওদের ওই রদ্রিগো এবং ভিনিসিয়াস ওদের দুইজনেরই গো টু মুভ যেটা ছিল, যে ওরা হচ্ছে বল একদম টেনে বাইলাইন পর্যন্ত নিয়ে যাবে, ওইখান থেকে হচ্ছে কাট ব্যাক করে, বা ওইখান থেকে আমরা বাংলায় মাইনাস যেটাকে বলে আর কি, মাইনাস পাঁচটা যেটা ওইটা করে। তো এটা হচ্ছে ওদের দুইজনেরই কিন্তু গো টু মুভ এটা ছিল ব্রাজিলিয়ান সিরিয়াতে। তো এইখানে লালিগায় এসে কিন্তু মানে ভিনিসিয়াস এখনো প্রাণান্তকর চেষ্টা করে যায় ওর যতক্ষণ মানে শরীরের শক্তি থাকে ওইটা করার, ও হচ্ছে মাঝে মাঝে সাকসেসফুল হয় মাঝে মাঝে হয় না। বাট রদ্রিগো দেখা যায় যে আসলে ওই বাইলাইন পর্যন্ত ওকে লেফটে খেলাইলে ওর যাওয়া হয় না। এবং আমি যেটা বলবো যে এর মধ্যেও জিদান রদ্রিগোকে রাইটে যতদিন খেলাইছে ওইটা রিয়াল মাদ্রিদের জন্য বেশি ফ্রুটফুল ছিল, বিকজ লাইক হি স্টিল রদ্রিগোর ক্রসিং ভালো, ওর ক্রস থেকে অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্ট ম্যাচে গোল আসছে ইনফ্যাক্ট। সো রাইট থেকে অ্যাকচুয়ালি ওর রাইট ফুটটা ইউজ করে ওভাবে ক্রস ট্রস আসলে ভালো ছিল, বাট ইনজুরি থেকে ফিরে আসার কারণে ইটস নট বিন গোয়িং ওয়েল ফর হিম। বাট এগেইন মানে এটা মানে রদ্রিগো যে এখন খেলতেছে না এটা নিয়ে এখন মানে চিন্তা ভাবনার কোনো অবকাশই নেই, কারণ হচ্ছে ও রদ্রিগো আরো অনেক সময় লাগবে রদ্রিগোর ওইরকম প্লেয়ার হইতে যে ও বেঞ্চ করলে দর্শকরা চিন্তা করে যাচ্ছে ওকে, ওর এখন বয়সই হচ্ছে ও এরকম খারাপ খেললে বেঞ্চ হবে, দিনের পর দিন মাসের পর মাস বেঞ্চে থাকবে ট্রেনিং করবে, এরপর যদি ভালো খেলতে পারে এরপর দলের হয়ে স্টার্ট করবে, দ্যাটস ইট।
আচ্ছা এই মেহেদী হাসান ভাইয়ের আপনার নিজের অ্যানালাইসিস এর জন্য আমি আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের এখন যে অবস্থা, ডেফিনেটলি আমাদের উইঙ্গারদের কাছে কিছুটা ডিফেন্সিভ সাপোর্ট কিন্তু দরকার। আপনি একটু কষ্ট করে এই সিজনে রদ্রিগোর হিট ম্যাপটা একটু ফলো করেন এবং সেখানে দেখেন তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা কেমন, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন যে আজকে কেন রদ্রিগোকে স্টার্ট করানো উচিত না।
এবং আরেকটা জিনিস আমি অ্যাড করি, মানে জিদানকে তো আমরা সবসময় কথাটা আগে অনেক বলছি, জিদানকে আমরা জানি যে ও একটা লাইক হি হ্যাড দিস প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওয়ার্ল্ডের বেস্ট এর মধ্যে একজন। সো আমরা আসলে জিদান যে ডিফেন্সিভ কাজ নিয়ে এতটা মনোযোগী হইতে পারে এটা আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে চাই না, বাট জিদান কিন্তু মানে ওর স্টার্টিং লাইনআপের জিদানের স্টার্টিং লাইনআপে থাকার প্রথম শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ ডিফেন্সিভ ওয়ার্ক রেট। ওয়ার্ল্ডে দুইটা মাত্র ম্যানেজার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে লেফট ব্যাককে কভার করাইতে পারছে, একটা অ্যালেক্স ফার্গুসন আর একটা জিদান। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে কে খেলতেছে কে না খেলতেছে ওইটার উপর, যে জিদানের কাছে ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে বিশেষ করে কেউ যদি উইং এ খেলে, কারণ যেহেতু রিয়াল মাদ্রিদ পজিশনাল প্লে খেলে এবং উইং এর প্লেয়ারদের উপর অনেক বড় একটা দায়িত্ব থাকে, তো যেহেতু কেউ যদি উইং এ খেলে তার অবশ্যই ডিফেন্সিভ ওয়ার্ক রেটে 100% থাকতে হবে। ভিনিসিয়াস অনেক ম্যাচে এত কিছুর পরও সুযোগ পায়, আমার যেটা মনে হয় এটা সবসময় ঠিকও না যে জাস্ট একটা স্ট্রাইকারকে আমি ডিফেন্সিভ ওয়ার্ক রেটের কারণে দলে রাখবো, এটা হয়তো 100% সঠিকও না, বাট ভিনিসিয়াস অনেক সময় হচ্ছে ইয়েটা পায় কারণ ওর ডিফেন্সিভ ওয়ার্ক রেটও ভালো এবং মানে গুরুত্বপূর্ণ মোমেন্টও কিভাবে যেন ইন্টারসেপশনও করে কিছু ভালো ভালো প্রায় মানে প্রায় সময়।
এবং মানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কাউন্টার যখন আমাদের করার প্রয়োজন হয় ভিনির স্পিডটা কিন্তু আমাদেরকে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ দিয়ে,
মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাজার্ড আমাদেরকে ড্রিবল করে তার স্পিড দিয়ে হচ্ছে কাটায় বের করে নিয়ে লেফট উইং আমাদেরকে যে সার্ভিসটা দিবে ওটা কিন্তু হ্যাজার্ড মানে একেবারেই দিতে পারেনি, কিন্তু ওইটা কিন্তু আস্তে আস্তে ভিনিসিয়াস দেওয়া শুরু করছে, যে কাউন্টার এটাকে ভিনিসিয়াস থাকা মানে অপোনেন্ট একটু তটস্থ থাকে।
কারেক্ট লুথি ভাই, আমাদের মাদ্রিদ কমিউনিটির মধ্যে এখনো পর্যন্ত একটা বিষয় নিয়ে মানে একটা অদ্ভুত ফিলিয়া আছে, সেটা হচ্ছে যে 4-2-3-1 কি চালানো যায় না, মানে মানে কোচ এখন আজকে সম্ভবত আমরা সেই ফরমেশনটাই দেখতে যাচ্ছি। আপনার কি মনে হয় যে মানে আজকে 4-2-3-1 দেখাটা মানে যদি আমরা ভালো পারফর্ম করি ডেফিনেটলি ইট উইল বি আইসোডিং ফর আস, ডেফিনেটলি মানে ইটস এ প্লেজার ফর আস, বাট মানে আসলে এই আমাদের কারেন্ট আজকে যে স্কোয়াডটা আমরা দেখতে যাচ্ছি এটার সাথে 4-2-3-1 অ্যাকচুয়ালি কতটা সুইটেবল বলে আপনার মনে হয়?
4-2-3-1 ফরমেশনটার প্রতি আসলে আমারও মাঝেটা ভালো লাগা কাজ করে, এটা হচ্ছে সত্যি কথা। তো আজকে সেটা নামছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রং ম্যান আছে এর মধ্যে কিছু আর কি। ব্যাক ফোর এর মধ্যে মার্সেলো আছে, অদ্রিও জোলাকে অত বলবো না, ও মনে হয় ট্রাই করতেছে একটু বেটার, কারণ ও জানে যে ও যদি খারাপ পারফরমেন্স করে এটাই ওর হয়তো লাস্ট সিজন মাদ্রিদে। সো ও দেখলাম বেশ ইফোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, তো হয়তো ভালো কিছুই হবে। আর আমার মনে হয় মিড ঠিক আছে, ব্লাঙ্কো চেষ্টা করতেছে ফার্স্ট টিমে ব্রেক করার, এবং আগের দিনে ওর খেলাটা আমার কাছে বেশ ম্যাচিউর লাগছে। কিন্তু প্রবলেম হচ্ছে ফ্রন্টে, এই থ্রি যেখানে, এই থ্রির ওইখানে আসলে এরা যারা আছে মানে সবাই তো এমন কেমন না, মানে মোস্ট অফ মেজরিটি টাইম তারা হচ্ছে যে একদম অ্যাটাকার, এবং বিশেষ করে এসেন্সিও সে হচ্ছে চেষ্টা করে একটু রাইট দিয়ে উপরে উঠে তারপর একটা ক্রস করে, অথবা আবার হচ্ছে ইনসাইড কাট করে, কিছু শর্ট নেয়, এইভাবে সে খেলে। আবার আজকে ওর কাছ থেকে একটু অদ্রজোলাকে ব্যাক আপও দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে আজকে 4-2-3-1 ঠিক আছে, কিন্তু আজকে ফরমেশনটা হচ্ছে 4-3-3 হইলেই ভালো হইতো, কিন্তু আমার মনে হচ্ছে ম্যানের অভাবে এটা করছে জিদান, এটা আমার কাছে মনে হচ্ছে। যে
মানে বেশ এখানে একটা সমস্যাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যদি 4-3-3 তে আমরা খেলতে যাই সেক্ষেত্রে হাজার্ড এবং ভিনিসিয়াসের সম্ভবত দুইটা উইং এ খেলাইতে হতো, সেক্ষেত্রে একটা উইং লাইক যদি আমি হচ্ছে হাজার্ড যে উইং এ থাকবে সেই উইং এর উইং এর কিন্তু ডিফেন্সিভ ওয়ার্কেটটা যথেষ্ট লো হবে, এবং এক্সপেক্টেডলি সে লেফট উইং এ খেলবে, সেখানে মার্সেলোর নিজেরও ডিফেন্সিভ অবস্থা খুব খারাপ। সো 4-3-3 খেলতে যাওয়াটাও কাইন্ড অফ রিস্কি ছিল আমাদের জন্য, হয়তো লেস সুইটেবল না বাট রিস্ক লেস রিস্কি হিসেবে হয়তো বা 4-2-3-1 প্রেফার করবে জিতা।
আজকে আসলে আমার কাছে মনে হচ্ছে ম্যান প্রবলেমের কারণে এটা মনে হচ্ছে বেস্ট স্কোয়াড, মানে এই হিসাবে এই ফরমেশনটা ঠিক আছে, ম্যান প্রবলেম এটা হইছে আর কি।
ইস্তি খুবই মানে একটা তিক্ত সত্য কথাটা এখানে বললো যে মাদ্রিদ ফ্যানের মেন্টালিটিটা আসলে একটা প্রবলেম, কেউ হবে না রদ্রিগো অ্যাকচুয়ালি মাদ্রিদে কন্ট্রিবিউট করার কিছু আছে নাকি, রেদার কেউ কেউ কনসার্ন রদ্রিগো কেন চান্স পাচ্ছে না সিজনের এই টাইমে এসে প্লেয়ারদের গ্রোথ এনশিওর করা জিদানের কাজ না। অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ ইস্তি, মানে ফার্স্ট অফ অল রিয়াল মাদ্রিদ কিন্ডার গার্ডেন না, সেকেন্ডলি এইরকম লিগের এরকম সিচুয়েশন বা সিজনের এরকম সিচুয়েশনে এসে অ্যাকচুয়ালি কারো কোন একটা পজিশন থেকে কোন একটা আউটপুট বের করা যায় কিনা এই পরীক্ষা নিরীক্ষা করার মতো কোনো স্কোপ নাই। সো মানে আমার কাউকে অফেন্ড করতে যাচ্ছি না, বাট আমার কাছে মনে হয় যে রদ্রিগো ভালো করতে কি করতে রাই কোশ্চেনটাই এখন ইরিলেভেন্ট।
রদ্রিগো তো দেখাইতেই পারেনি তেমন কিছু, ও তো মানে একটা ফ্লেয়ার, যেটা ধরো ভিনি মিস করলে ওর মধ্যে একটা ফ্লেয়ার আছে, ও যখন কাউন্টারে উঠে অপোনেন্টের ডিফেন্সটা বিজি থাকে, মাঝে মাঝে সে ওদেরকে ব্রেক করেও চলে যাচ্ছে, কিন্তু রদ্রিগো তো সেরকম কিছু দেখাতে পারেনি। শুরুতে ইঞ্জুরিতে পড়ার আগে কিন্তু পারফরমেন্স ভালো ছিল, ইঞ্জুরিতে পড়ার পর যখন রিটার্ন করলো, এরপর যত স্টার্ট করুক বেঞ্চ থেকে আসুক, আমার কাছে মনে হয় না পারফরমেন্স আহামরি কিছু ছিল, মানে ওর স্টার্ট করানো প্রশ্ন কেন আসলো এটাই আমি অবাক সত্যি কথা আসে।
আরেকজন ভাই কমেন্ট করেছেন হ্যাজার্ড এর চেয়ে বেটার প্লেয়ার মারিয়ানো, ভাই সম্ভবত হতাশাতে একটু কমেন্ট করেছেন। যাই ভাই আমরা আমরা আশা করছি আপনি আপনাকে ভুল প্রমাণ করবে হ্যাজার্ড, এবং আমার বিশ্বাস হ্যাজার্ড যদি আপনাকে ভুল প্রমাণ করে আপনি নিজেও খুশি হবেন। যাই হোক আমরা একেবারে আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, তো যে কোশ্চেনটা করব সেটা প্রাঙ্গন ভাই বাদে বাকি বাকিদের জন্য অলরেডি বুঝে ফেলেছেন প্রশ্নটা কি, সেটা হচ্ছে প্রেডিকশন। রুমি ভাই আপনার প্রেডিকশন কি আজকে? আরুণ ভাই
আচ্ছা আজকে প্রেডিকশন আজকে টুনিল
অ্যাটলিস্ট ফর রিয়াল মাদ্রিদ।
ইয়েস
আলুথি ভাই
আমার মনে হয় যে কনসিড একটা হয়তো করবে, 2-1 ফর রিয়াল মাদ্রিদ।
আচ্ছা আমি অ্যাকচুয়ালি প্রেডিকশন কিছু দিতে যাচ্ছি না, আমি তিনটা পয়েন্ট পেলে খুশি, আইদার দা মার্জিন ইজ 1-0 অর 2-0 অর 3-0, মানে আমি কোনো প্রেডিকশনে যাচ্ছি না, বাট আই ওয়ান্ট 3 পয়েন্টস। আচ্ছা যাই হোক অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, অনেক টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এবং মানে বলা যায় যে খুবই লাকি আজকে যে আপনাদের প্রাঙ্গন ভাই এবং লুৎফি ভাই দুজনকে একসাথে পাওয়া গেছে, বিশেষ করে লুৎফি ভাই উনি অনেক ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মধ্যে আজকে সময় দিয়েছেন, তো
আজকে আমার উইকেন্ড, এই জন্য ভালো হয়েছে আর কি, ম্যাচটা যদি শনিবার থাকে আমার জন্য সুবিধা হয়।
তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এই প্রোগ্রামে এতক্ষণ ধরে ছিলেন এবং যারা কমেন্টে আমাদেরকে আমাদের সাথে সবসময় ইন্টারাক্ট করেছেন। তো আশা করছি লিগের এই পর্যায়ে যেখানে পয়েন্ট লুজ করার মতো কোনো সুযোগ নাই, সেখানে আমরা পূর্ণ 3টা পয়েন্ট নিয়ে আজকে মাঠ ছাড়তে পারবো, এবং চেলসি ম্যাচের আগে নতুন কোনো ইঞ্জুরি সংবাদ ছাড়াই আমরা আজকে একটু স্বস্তিতে ম্যাচটা শেষ করতে পারবো। তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং ঈদের শপিং বোধহয় ঈদে না করলেও হয়, ততটা সম্ভব বাসায় থাকার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, টেক কেয়ার এভরিওয়ান,
থ্যাংক ইউ।
Right.